দোসরা মাঠ 95, সন্ধে 7:30। আমরা আশ্রমে হেমন্ত দার কথা শুনছি। এখানে আছেন গুপিদা, রবিদা, বদ্যিদা। হেমন্তদা, আপনি বাবাকে প্রথম কখন দেখলেন, কিভাবে আপনার অভিজ্ঞতা একটু বলুন।
সেথা আমি কি গাইব গান, সেথা গভীর অহংকারে শ্যাম অহংকারে কপিত তুল্য বিমান। আজকাল একটার কথা প্রচলন হয়েছে আশ্রমে, যে বাবার কথা কেউ বলে না, কিন্তু মুখে বলি হরি, কাজে অন্ন করি, হরি বল বলা হলো না। এই নামের গুণ সম্বন্ধে একটি ঘটনা আছে। বাবা সাধনার জন্য হিমালয়ের কোনো এক জায়গায় গিয়েছে, সেখানে বেশ কিছুদিন তিনি তপস্যা করছেন। একদিন একটি ব্রাহ্মণ এলেন, তিনি গোবধ করেছেন, কি প্রায়শ্চিত্ত জানতে এসেছিলেন গুহক চণ্ডালের বাবার কাছে, কিন্তু গুহক চণ্ডালের বাবা সেখানে ছিলেন, তিনি তপস্যায় রত ছিলেন হিমালয়ের কোন এক জায়গায়। গুহক চণ্ডাল তাকে বলে দিলেন, আরে এর জন্যে ভাবনা কি, তিনবার রাম রাম বলো, ওতেই সব পাপ চলে যাবে। ব্রাহ্মণ আনন্দে রাম রাম বলতে বলতে চলে গেলেন তিনবার। তার বেশ কিছুদিন পরে গুহকের বাবা এলেন, গুহক আনন্দ করে নিজের কথা বলতে গেলে সেখানে নামের যে কি গুণ তা তার জানা ছিল না, অল্প বয়স। গুহকের বাবা রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, একবার রাম নামে যত পাপ করে, পাপের নাহিক সাধ্য তত পাপ করে, তুই তিনবার বলানি, নামের কে হীন করলি, তুই চণ্ডাল হয়ে যা। তারপরে গুহক কান্নাকাটি করতে বললেন, ওই রাম এসে থেকে উদ্ধার করবেন, তোর চণ্ডালত্ব তখনই পরিহার হবে, তার আগে নয়। তাই সে বাবার নাম কেউ বলে না, সে তো আত্মাভিমানের কথা, নিজের অবস্থানটাকে সজাগ করে দেওয়ার জন্যে এই কথা বলা। কিন্তু বাবার নাম যে করতে হবে সেটা কি দিয়ে, যদিও আরম্ভ সব থেকে নিম্ন স্তরের হবে, কিন্তু করতে হবে কি দিয়ে, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মন। দে কয়ে বমন দেব যে অসর্বাচিদা অনিল বিফল সর্বে সংখ্যা জয়ং বিরা। মনকে জয় না করা পর্যন্ত শ্রেয় কাজ করা যায় না, সবই প্রিয় কাজ হয়। এইবার শ্রেয় আর প্রিয়র মধ্যে তফাৎটা কোথায়? শ্রেয় যা ইহ জগতের সুখ দেবে এবং পরলোকেরও সুখ দেবে সেইটাই শ্রেয়। এবার ইট রিকোয়ার্স ডিসকাশন, সেই শ্রেয়গুলো কী কী। তারপর হচ্ছে প্রিয়, নিজের সংসার, পত্নী, সন্তান, অর্থ, সম্পদ, সামর্থ্য, এইগুলোর জন্যে যখন মন ওই দিকে তাকিয়ে থাকে সেটাই হলো প্রিয়, ওইগুলোই তার কাছে প্রিয়। কিন্তু বাবার কথা ওগুলো নিম্নগামী করে, ঠিক এমনি করেই বাবা বলেছিলেন ওগুলো নিম্নগামী করে, এতদিন তো হলো, এইবার সব ছাড়। আর শ্রেয় কি, শ্রেয় হচ্ছে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বাবার প্রতি সরলতা, বাবার প্রতি অখণ্ড বিশ্বাস, আর সেখানে থাকবে ওই কান্তিকতা আর আন্তরিকতা। বাবা কেবলমাত্র এই চারটি চেয়েছিলেন, বাবার নিজের কথা বা যে আমি তো তোমাদের সন্ন্যাসী হতে বলিনি, এই চরণে পড়ে। এইবার এই চরণের অর্থটা কি? ওই চরণে পড়তে গেলে এই যে চারটি কথা বলা ভালো, ওই চারটিতে চারটিকে মনের মধ্যে জায়গা দিয়ে মন ওইগুলোই করবে, অন্য কিছুতে মনকে কিছু দেই অনুমতি দেয়া হবে না। এছাড়া দ্বিতীয় পন্থা নেই, বাবার কথা যতই বলা যাক, টিয়া পাখি যতই রাম নাম করুক সে কিন্তু উচ্চতর অনুকে যায় না। যদিও প্রাথমিক অবস্থায় এগুলো যন্ত্রবত করা প্রয়োজন, এগুলোকে একবারে পরিহার করতে বলেননি শাস্ত্রকার, কিন্তু ওইটাই সব নয়। সেখানে ওই নাম করতে করতে আত্ম অভিমান আসবেই এবং অহংকারা পরিপু এই প্রধান শত্রু হয়ে দাঁড়াবে। নিজের নামের জন্যে নিজের সংসারে কিংবা আশ্রমে অবস্থান যেটাকে স্ট্যান্ড বলে সেইখানে নিজেকে সকলের দৃষ্টির সামনে আনাবার জন্যে যেগুলো বলা সেগুলো আর যাই হোক বাবার নাম কীর্তন মোটেই হচ্ছে না। বাবার কথা একটা বলতে গেলে এতে হাজার কথা মনে পড়ে যায়, এটাও কিন্তু মনের কারচুপি। মন ওই প্রভুত্ব বজায় রাখবার জন্য হাজার রকম কথা বলে মানুষের মনকে দখল করে নিতে চায়, সেখানে ওই স্ট্যান্ডে যাবার জন্য। এর জন্যে কাউকে কিছু বলতে হয় না, বাবার কথা নাম অহরহ হবে। প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা, তৈল ধারাবৎ, তেল যদি একটা থেকে আরেকটায় ঢালা যায় মাঝখানে কোনো রকম ফাঁক থাকে না, ওই রকম অবিশ্রান্ত তৈলধার আবার নাম করতে হবে। যদিও এটা মেকানিক্যাল তবুও এইটাই পৌঁছতে যে স্থানে গেলে শ্রেয়স্কর হয়। ইয়া মূত্র সুখং যস্মাত তদেই বাসনান প্রযত্নত, যা ইহকালের সুখ দিবে পরকালের সুখ দিবে তাহাই শ্রেয়স্কর। তার জন্যে বাবার মাত্র চারটি, তার বেশি নয়। বাবা যখন শক্তি দেখে বললেন ওদের মার, তার অর্থ কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা নয়, সেখানে ওই প্রেয় যেগুলো সেগুলো যাতে ত্যাগ হয় সেই জন্যেই বলা, আর শ্রেয়স্কর যেগুলো সেগুলোর দিকে মন যাতে ছুটে যায় সেই জন্যেই বলা। বাবার মার কথার অর্থ
বেদান্তে চাব, এটাই কি বলবে?
তা সেখানে আত্মাভিমান জন্মে গিয়েছে এবং আমাদের সকলেরই যায়, এটা কিন্তু শুধু শক্তিদার নয়, আমাকে যদি এখানে বসাতেন আমারও আত্মাভিমান এসে যেত। যদি না প্রতি মুহূর্তে অবিশ্রান্ত তৈলধারাবৎ নাম করা যায় এবং সেই নামকে আশ্রয় করে বাবাকে স্মরণ করা যায়, কিছুতেই এই আত্মাভিমান যাবে না, মন এখানে পড়ে থাকবেই কিছুতেই। মনে কর, স্মরণ অর্থে মনে কর, বারে বারে যেমন জপ, জপ অর্থে কি? একই কথার বারে বারে আবৃত্তি, পুনরাবৃত্তি, এই জপ বলা হয়। যে কাজই করি না কেন ওই নাম কিন্তু মন থেকে যাবে না, আর নামের মহিমা শুধু শুনি কিন্তু নিজের জীবনে তা প্রতিষ্ঠা করবার মতন মন হয়নি। কিন্তু আর নামের যা মহিমা সেই সেখানে জপাত সিদ্ধে, এবার জপাত বললাম জপ হইতে, আর সিদ্ধে সিদ্ধি মানে সিদ্ধি বললে কি বুঝি ও সম্বন্ধে আমাদের একটা অস্পষ্ট ধারণা আছে, আমি যা চাইছি তাই পাওয়াই সিদ্ধি। সেটা অর্থ হতে পারে, সেটা সামর্থ্য হতে পারে, সেটা মুক্তিনাথের চরণ হতে পারে, চরণপ্রাপ্ত হওয়া। এইবার মুক্তিনাথের চরণপ্রাপ্ত হওয়া কি? অবিশ্রান্ত ভাবে শুধু সেইটাই দেখছি, জগতে আর কিছুই দেখতে পাচ্ছি না। এই সিদ্ধিরা হল আমি যা পেতে চাই তাই পাওয়া হচ্ছে সিদ্ধি। তাই যে যা চাইছে সেইটা যখন সে পায় তখন সে সিদ্ধি লাভ করল। তোর কথা বলবো তোর সঙ্গে আমার সাক্ষাৎকার ভগবান লাভ করব কিংবা গুরু লাভ করব কিংবা একজন বিরাট সাধু দেখব, এই মনে কিন্তু আমি যাইনি। এই যেন কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়া ঘুমাই কুহকে যেন।
সেটা কতদিন আগে?
মাসটা আমার মনে নেই, তবে সেটা 1957 সাল। হঠাৎ আমারই সেজশালিকা অর্থাৎ শক্তিদার স্ত্রী কলকাতায় আমায় বললেন আমাকে একটু বাবার কাছে পৌঁছে দিয়ে আসবে শ্যামবাজারে। এই যেন আমি কথা ফেলতে পারলাম না, বলেই ফেলতে হলো আচ্ছা। এবং তাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি শ্যামবাজারে গেলাম। সাধু দেখতে যাচ্ছি তাও জানি না, তিনিও বলেন। গেলাম বড়মার বাড়ি অর্থাৎ গায়ত্রীদের বাবা যাকে বলতেন বড়মা। সেখানে গিয়ে মিনিট পাঁচেকের মধ্যে দেখলাম একজন এলেন গেরুয়া বসনধারী, চোখ দেখতে হয় দেখেছে, মন কিন্তু সেখানে মোটেই যায়নি। আমাকে আমার সেজশালিকা বললেন প্রণাম করো বাবা। আমি প্রণাম করলাম। সেজশালিকা বললেন বাবা আশীর্বাদ করে দিন। বাবা তখন মনে একটা শব্দ করে দুটো হাত আমার মাথায় দিয়ে দিলেন। তারপরে ইশারায় আমাদের আচার্যদেব শক্তিকুমার চক্রবর্তীকে বললেন যা, তা আমি তো বুঝতে পারলাম না। তাতে করে শক্তিদা বললেন বাবা বলছেন তুমি হুগলিতে বাবার কাছে যাবে। এই আমার জীবনে প্রথম দেখা, কিন্তু দেখার মধ্যে আমি কোনো রকম গুরুত্ব দিইনি। যদিও আমার বংশ হচ্ছে যা জগতা করা, ধর্মে আমাকে বিশ্বাস করতেই হয়েছে, ঠাকুর দেবতায় বিশ্বাস করতেই হয়েছে, কিন্তু তবু কোনো রকম আকাঙ্ক্ষা জাগেনি। তারপরে একবার এলাম, এসে তখনও বাবা মৌনি দেখে গেল। যে হল ঘরে বসে এই কথা এখন বলছি সেইখানে আমি বসে বসেছি, বাবা আহারে বসেছেন। বাবার খাবারটা বাবা প্রসাদ করে দিলে, মেখে সবাইকে হাতে একটু একটু করে দিল অথবা পাতায়। আমার কিন্তু আমার যে সংস্কারটা বাধা দিল, এই অপরের মাকা খাবো, এ আমার বলতে গেলে সত্যি কথা ঘৃণা হয়েছিল। তবুও খেলাম, উপায় নেই বলে অনেক কষ্টে একটুখানি ছিল প্রসাদ। অকারণে আঁকি পুড়ে আছে সৃজন। আবার তারপরে দিন এলাম রাত্রিবেলা, আবার সেই প্রসাদ সেই দিন এক্সকিউজ মি এখানে একটা কথা বলবার আছে। সেই দিন রাত্রে আহারের পর শীতকাল ছিল, বাবা আমায় বললেন, বাবা শক্তিদাকে বললেন এইখানে গড়াগড়ি দিতে বল। শক্তিদা আমায় গড়াগড়ি দিতে বললেন, আমার গায়ে কোট ছিল, আমি জানতাম গড়াগড়ি দেওয়ার অর্থ কী, কিন্তু তমোগুণে আচ্ছন্ন ছিলাম, তাই জামার কোটে শুধু বোতামগুলো খুলে একটু গড়াগড়ি দিলাম। পরের দিন রাত্রে আবার এলাম, কেন এলাম তাও জানি না। ওই যে বললাম কে খেলায় আমি খেলি, কেউ খেলি বা কেন জাগিয়া ঘুমাই কুহকে যেন, মন তমগুণে আচ্ছন্ন ছিল অর্থাৎ যেটা প্রিয় শ্রেয়র দিকে মন মোটেই ছিল না, চাই অর্থ চাই সামর্থ্য ইত্যাদি। পরের দিন রাত্রে আবার যখন এলাম আবার সেই প্রসাদ মেয়েকে দেয়া হলো, সেদিন কিন্তু আমার আর ঘৃণা হয়নি এবং তারপর থেকে আর ঘৃণা হয় না। গুরুর উচ্ছিষ্ট ভোজনম, গুরুর উচ্ছিষ্ট খেতে হয়। কারণ কি? কারণ তার মধ্যে যে সত্তাতীত ভাব আছে তা গ্রহণ করবার আমাদের ক্ষমতা নেই, কিন্তু অন্তত সত্য ভাব আমায় অজানিত ভাবে চলে যায় দেহে এবং দেহ ধীরে ধীরে সত্যভাবে পূর্ণ হয়। রজগুণ আর তমগুণ এই দুটি গুণ ছাড়া সংসার করা যায় না। সংসার সার মনুষ্য আনান, সেই জন্যে মানুষের সার হচ্ছে সংসার। রজগুণ তমগুণকে আশ্রয় না করলে কিছুতেই সংসার করা যায় না। এখন বলতে পারা যায় রাজর্ষি জনক তাহলে কেমন করে করতেন ওটা আমার জানা নেই। রজগুণকে রেখে তমগুণকে রেখে না দিলে রাজত্ব করা যায় না, কিন্তু রাজর্ষি বললেও জনক রাজাকে বলতে হয়, রাজা হইয়াও ঋষি। ঋষির কাজ হচ্ছে কি? সর্বত্যাগী ঋষধাতু প্রকৃতিকে পাঠ করা, আর রাজার কাজ হচ্ছে ভোগ করা। এইখানটায় আমি কিন্তু ঠিক মেলাতে পারি না। ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট করা আমার মনে এখন করতে পারে না। এই রাজর্ষি জনক সম্বন্ধে একটা ঘটনা আছে। ব্যাসদেবের ছেলে সুখদেব মাতৃগর্ভ থেকে বেরিয়েই তিনি চলতে আরম্ভ করলেন। কথাটা আজগুবি শোনাবে, বাট ইট রিকোয়ার্স ব্রড ডিসকাশন, তার মধ্যে আমি যাচ্ছি। ব্যাসদেব পিছন দিক থেকে দেখে বললেন, সুখদেব দাঁড়াও, সমাজে বাস করতে গেলে এই কৌপিনটা পড়তে হয়, একবারে উলঙ্গভাবে যাওয়া যায় না। একটি কৌপিন পড়ো আর একটি কৌপিন রেখে দেওয়ার কাছে। উনি তাই পড়ে চলতে আরম্ভ করলেন। কেন চলতে আরম্ভ করলেন? মায়াহীন পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিছুতেই পৃথিবীতে পা দেবেন না, দেবেন না। এখানেও এই শিবস্তোত্রে একটা আছে, আদৌ কর্ম প্রসঙ্গাত কলয়তি কলি সংমাত্রিকোক্ষৌস্তে তঙ্গমান বিনমুত্রা মধ্য মধ্যে কথয়তি নিদ্রাং যাথরো যাত বিলা ইয়দ ইয়দ বৈ তত দুঃখম বি অথয়তি নিদ্রাং সাপিয়তে কেন বক্তুম ক্ষন্তব্যো মে পরাধ। শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। মাতৃগর্ভ থেকে বেরোনো অত্যধিক কষ্টকর, তাই সুখদেব কিছুতেই মাতৃগর্ভ থেকে বেরোচ্ছিলেন না। কেন সে বলতে গেলে অনেক কথা, আর আমি শব্দে জানিও না। তা সুখদেব যখন যাচ্ছেন, কতকগুলি নারী তাদের কাপড় ছেড়ে জলে স্নান করছে। সুখদেব চলে গেলেন। সুখদেব চলে যাওয়ার পরে যখন চলে গেলেন, তখন কিন্তু ও যেন কেউ যাচ্ছেই না, এইভাবেই তারা স্নান করতে আরম্ভ করলেন উলঙ্গ হয়ে। এরপরে পেছন পেছন ব্যাসদেব যাচ্ছেন। ব্যাসদেব যেতে যেতেই দেখলেন যে তাড়াতাড়ি সেই নারীরা যারা স্নান করছিলেন তাড়াতাড়ি গায়ে মাথায় কাপড় চাপা দিলেন। ব্যাসদেব দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, শোনো, আমার ছেলে একেবারে যৌবন বয়স, তাকে দেখে তোমরা লজ্জিত হলে না? আর আমি বৃদ্ধ, আজানুলম্বিত বাহু আমার, আমার দেহ শ্বশ্রু গুম্ফ এবং জটায় ঢেকে গিয়েছে, তা আমাকে দেখে তোমাদের লজ্জা হলো, আর আমার ছেলেকে দেখে লজ্জা হলো না? নারীরা হেসে বললেন, তা তো হবেই, তার মধ্যে কোনো কামনা নেই, বয়সটা তার যৌবন হতে পারে, দেখতে সে সুন্দর হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো কামনা নেই, তাই তাকে দেখে আমাদের লজ্জা করলো না। তোমার মধ্যে এখনো কামনা আছে, তোমাকে দেখে আমরা লজ্জিত হলাম। যাই হোক, এরপরে বাবা বলে দিলেন, তুমি রাজর্ষি জনকের কাছে গিয়ে দীক্ষা নাও। উনি গেলেন, এক রাত্রি থাকলেন। এক রাত্রি থাকার পরে কিন্তু রাজর্ষি জনকের সঙ্গে দেখা হলো না। পরে রাত্রি কাটলো, তাও দেখা হলো না। তারপরে রাত্রি কাটলো, তাও দেখা হলো না। সুখদেব উপবাস করে বসে আছে। প্রভাত যখন হলো তখন ভাবলেন, না, বাবা বলেছেন রাজর্ষি জনকের সঙ্গে কাছে দীক্ষা নিতে, এ তুমি দেখাই করলেন, থাক আর দেখা করবার দরকার নেই। বলেই যেমনি তিনি চলতে আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে একজন এসে বললেন, রাজর্ষি জনক তোমাকে ডাকছেন। ফিরলেন এবং রাজর্ষি জনকের কাছে গেলেন। সে সময় রাজর্ষি জনক বসে আছেন সর্বগাত্র উলঙ্গ করে, আর ষোড়শী নারী তার স্তনে তেল দিয়ে সেই তেল মর্দন করে দিচ্ছে। দেখে সুখদেবের মনে লাগলো, দেখি এত ভোগে তার কাছে আমি নেব দীক্ষা। যে মুহূর্তে ভেবেছে, একজন এসে খবর দিয়ে গেল যে রাজপ্রাসাদে আগুন লেগেছে। তাড়াতাড়ি সুখদেব উঠে তার কৌকিন যেটা শুকোতে দিয়েছিলেন স্নান করে সেইটা আনতে যাচ্ছে। সুখদেবকে বললেন, রাজর্ষি জনক, আরে বসো সুখদেব, কোথায় যাচ্ছ বলো না, আগুন লেগেছে, আমার কৌকিনটা পুড়ে যাবে। বলে সে কি মায়াহীন পৃথিবীতে জন্মেছ, আর কৌপিনটাকেও তুমি ত্যাগ করতে পারছো না মন থেকে। সুখদেব লজ্জিত হলেন, বসো বসো, ওটা আমার মায়া অগ্নি, আগুন লাগেনি, আমি তোমায় দেখছিলাম। তা তুমি কিছু বলবে? বললেন, হ্যাঁ, আপনি ঋষি, আপনি এই ষোড়শী তরুণীকে দিয়ে তেল মাখাচ্ছেন এইভাবে নিজের গায়ে, এই কিরকম ধরনের ঋষি? এবার রাজর্ষি জনক বললেন, দেখো আমার মন কিন্তু সেইখানেই সেই নামেই পড়ে আছে, দেহটা যেহেতু রাজা, তারা যা করছে করুক, তার নামও এইরকমই নাম হতে পারে, নাম হতে হবে, যতই যা করি না কেন জগতে, তা যেন প্রেয়না হয়, তা যেন শ্রেয় হয়, অর্থাৎ যতই যা কিছু করি নাম ছাড়া যেন না থাকি। আর ধীরে ধীরে সেই নামের মধ্যে মনকে ঢুকিয়ে দিলে তখন আর মনের কার্যকরিতা ক্ষমতা থাকে না। আর আমাদের যা বাবা, তিনি বলতেন, জগত ভাষাকা, আমি বাবা সারা জগৎকে খেয়ে নি, তা আমাদের মনটিকে খেয়ে নেবার জন্য তিনি উন্মুখ হয়ে বসে আছেন, কখন মনটিকে খেতে পারবেন? কিন্তু কিছুতেই আমরা সেদিকে তাকাচ্ছি না, তাই গুরুকে অপেক্ষা করে বসে থাকতে হয়, কতকাল বসে থাকতে হবে কে জানে। শ্রেয়ের দিকে যদি মন না দিই, বাবার নাম কেউ বলে না, এইসব আত্মাভিমানের কথা, আরে কেউ বলে না, কেউ বলে না, তুমি বলছো না কেন? আর আমি বললেও আমাকে বাবা এই ভালোবাসতেন, আমার ছেলেকে এই বেসেছেন, আমার বইয়ের এই করেছেন, ইত্যাদি খালি আত্মাভিমান, নিজের কথাই সব, সেখানে বাবা মাইনর হয়ে যান। আর যিনি বাবার নাম কেউ বলেন না এই কথা বলেন, তিনি নিজেকে মেজর করে বসে বসিয়ে রাখেন, এ নামে কি প্রয়োজন আছে? এ নাম নামই নয় আমার মতে। অবশ্যই একটা কিছু সম্বন্ধ রেখে কথা বলতে হয় ঠিকই, কিন্তু বাবার কথা ডুবে যায়, আসে ছেলের কথা, আসে বইয়ের কথা, আসে স্বামীর কথা, অথবা আত্মীয় পরিজনের কথা। আর বাবা কত তার রোগ সারিয়েছেন, তাকে কত সুবিধা দিয়েছেন, এইটুকু ছাড়া ওই গুরু নাম আর কারোর মধ্যেই নেই, কারোর মধ্যেও দেখলাম না। সবাই নিজের অবস্থানটা ঠিক করে রেখে দেবার জন্যেই আশ্রমে তারা এই কথা বলেন, বাবার না, আরে কেউ না বলছে না বলছে, তুমি বলছো না কেন, তুমি বলো না, তুমি এসে দুপোটা কাঁদো না। কিন্তু তা হবে না,
অর্থাৎ এটা একটা গল্পবাজির জায়গা হয়ে দাঁড়িয়েছে।
বাবার শিক্ষা ব্যাপারে কি শিক্ষা দিয়ে গেছে?
শিক্ষা একটি যে আমার শোনা, ছেলে মেয়েরা খসে পড়বে, গুরু ভাই গুরু বোনরা এক জায়গায় থাকবি পড়ে, তাই গুরু ভাই গুরু বোনদের সঙ্গে মিটি মিটি কথা বলবি, কটু কথা বলবি না। ওই একটি কথাই যথেষ্ট, ওইটাই কিন্তু চরম এবং পরমে পৌঁছে দেবে, এটা যে আলটিমেট গোল অফ হিউম্যান লাইফ।
এটা একটু ব্যাখ্যা করুন, গুরু ভাই গুরু বোন এবং একসাথে থাকা।
চন্ডিতে একটা কথা আছে, দদাতি প্রতিগৃহাতি নান্যথৈষা প্রসৃজতি ইত্থং রূপেণ কীলেন মহাদেবেন কীলিত। দেওয়া এবং নেওয়া, অর্থাৎ আমার মিষ্টি কথা গুরু ভাই কিংবা গুরু বোনকে দেওয়া, বিনিময়ে মিষ্টি কথা পাওয়া। মিষ্টি কথা না পেলেও আমার মুক্তি যেন কটু কথা না বেরোয়। বাবার কাছে কেউ এই বিষয়ে যদি নালিশ জ্বালাতেন, বা বলতেন ওলোক ধোবি হ্যাঁ, তা বাবার এখানে আবার শিক্ষা কি হলো? যে পরনিন্দা করবে না, পরনিন্দাকারী জনম ভিখারী, পরনিন্দা করবে না। করলে কি হবে? করলে তার যে দোষগুলো আছে সেই দোষগুলো আমার মধ্যে চলে আসে, ইমপারসেপটিভলি, দেখতে পাচ্ছি না, কিন্তু কালে তাই এসে পড়বে। তাই গুরু ভাই গুরু বোনদের সঙ্গে মিটি মিটি কথা, বাবার কথা অনুযায়ী মিষ্টি কথা বললে এতে লাভ না হলেও লোকসান নেই। তা বাবার শিক্ষা বলতে গেলে এইটুকু, আর বিরাট বিরাট ব্যাপার সে শিক্ষা যা, সেখানে বাবা বলেছেন মুঠো মুঠো মণি ছড়িয়ে দিলাম, একটাও কেউ যদি তুলে নেয় ধন্য হয়ে যাবে। সে সবই বেদান্তের বাণী, তার একটা কথা বলতে গেলে 24 ঘন্টা তো শেষ হবে না, আর অত দূর যাওয়ার ক্ষমতাও আনব। কারণ মনকে কিছুতেই সেইভাবে তৈরি করতে পারি না, কিছুক্ষণের জন্যে মন হয়তো যেতে চায় পূর্ব অভ্যাসবশত, আবার সে ফিরে আসে। কেমন একটা রাবারকে টানলে বড় হয় বটে, ছেড়ে দিলে আবার সে তার নিজের অবস্থায় চলে আসে, যতক্ষণ না সে ছিঁড়ে যাচ্ছে। আমার মানসিক অবস্থা তাই, অপরের কথা নিয়ে আসবে। তারপরে দীক্ষার ব্যাপার নিয়ে বলতে গেলে শক্তি কুমার পাঠক আমার শ্বশুর, তাকে শ্বশুর বলা হয়, তার একটি দুর্ঘটনা হলো কলকাতায়। যাই হোক, তারই সেজ মেয়ে বাবার কাছে এসে বললেন,
আপনার দীক্ষা এটা কবে?
তখন বাবা মৌনি, 1957 সাল। বাবা ইশারায় বললেন আজকে বেলা 3টের সময় যাব। তিনি থাকতেন চুঁচুড়ো কনকশালীতে। তা বাবা ইশারায় বলে দিলেন কাউকে কিছু খবর দিবি না, কিন্তু আমার সেজশালী অর্থাৎ শক্তিদার স্ত্রী খবরটি পাঠিয়ে দিয়েছে। দিয়ে ভেবেছেন বাবা তো আর জানতে পারছেন না। বাবার সম্বন্ধে আমাদের কেমন ধারণা ছিল, সেই গুরুকে প্রণাম, আমি যাকে গুরুত্ব দিই সেই আমার গুরু। কিন্তু এখানে বিশেষভাবে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্য তস্মৈ শ্রী গুরবে নমঃ, যার বাম পদে শ্রুতি স্মৃতি বিরাজ করছে, আর যাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে জ্ঞান দেবী সে হাজির হন। শয়ে শয়ে জন্ম ধরে জ্ঞান দেবী সাধনা করলে তবে জ্ঞান দেবী আসেন, আর যাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সেই জ্ঞান দেবী সে হাজির হন, তিনি নাকি জানতে পারবেন না তাকে না বললে। তা বাবার সম্বন্ধে ধারণা তো আমার এই, তাই মুখে বলি হরি, কাজে অন্য করি হরি বলে বলা হলো না। বাবাকে কে ভালোবেসেন জানি না, কে বিশ্বাস করেছেন জানি না, কিন্তু আমি করিনি এটা ঠিক। এখনো যদি বাবাকে বিশ্বাস করি তাহলে সে আমাকে বলতে হয় বহু মূল্য বেশ বাস ফেলেলেন ধুলে বৃত্তগণে দিলেন বিদায় সাধুবাবু। বিশ্বাস কিন্তু মুখে করি, কিছু সংস্কৃত বলে নিজের স্ট্যান্ডটা বজায় রাখি, বিশ্বাস করি না। প্রকৃত বিশ্বাস করলে পরমুহূর্তে থেকে আমার মুখ চোখ বদলে যায়, কারণ সেই সত্তাতীত গুণে যদি ভূষিত নাও হই অন্তত সত্যগুণে নিজেকে ভূষিত হতেই হবে। কিন্তু তমগুণে আমি আছি, রজগুণে আছি, সুতরাং এই যা কথাগুলো বলছি সবই তমগুণ এবং রজগুণের কথা। আর সত্যগুণের কথা যে বলছি, ইট ডাজ নট কাম ফ্রম দ্য হার্ট, ইট ডাজ নট কাম ফ্রম উইদিন বাট ফ্রম উইদাউট, সবই মানছি। এইসব বলে কিছুই লাভ নেই যতক্ষণ না হাতে কলমে, বা বলতেন রাজবিদ্যা হাতে কলমে করতে হবে, এই বিদ্যা রাজবিদ্যা।
সে দীক্ষার ব্যাপারটা বলছিলেন,
আমার শ্বশুরের কথাটা একটু বলি। বাবা গেলেন, গিয়ে তাকে বললেন উঠে দাঁড়াতে। শক্তিতে বললেন বাবা উনি, ওনার একটা দিক কিন্তু পক্ষাঘাত হয়েছে, দাঁড়ালেছিল, উনি দাঁড়াতে পারবেন না। বাবা তবুও মৌনী ইশারা করে বললেন হাতে একটা লাঠি দে। সুতরাং বাবার কথা শুনতেই হলো, শুনতে হলো কি নিজের মনের বিরুদ্ধে, যে মুহূর্তে বাবা ইচ্ছা করেছেন তা ঘটবেই, কারণ বাবার নিজের মুখের কথা, আমার ইচ্ছা আমি ব্রহ্মা করি, আমি ঋষি করি, আমি সুমেধা করি। সুতরাং আমরা ভাবতে পারি কি বলবো, বাবা বললেন শুনলাম, কিন্তু শুনতে বাধ্য, বলাগা কৃষ্য মহায় দরকার হয় মোহ তৈরি করে দেবেন, তিনি দিয়ে বল দিয়ে আকর্ষণ করে সেই কাজ করাবেন। সুতরাং তাকে উঠে দাঁড়াতে হলো এবং তিনি দালানটা অন্তত কিছু না হলো 40 ফুট দুবার পায়চারি করে তারপরে বিছানায় আবার শুয়ে পড়লেন। বাবা ইশারায় বলে গেলেন আজ থেকে 1 বছর বাদে চুঁচুড়ো থেকে হুগলিতে হেঁটে গিয়ে আমাকে প্রণাম করে আসবে।